স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারই মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলামি ভাইরার মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে স্মৃতির পাতা থেকে। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন, সকলকেই জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা একজন অতিথিকে দাওয়াত দিয়ে থাকি, সেই সুবাদে আজকে ইনশাআল্লাহ আজাল একজন মুবাল্লিকে দাওয়াত ইসলামীর স্মৃতি সামিল করব। তো কোথাও যাবেন না, আমাদের সাথে থাকবেন। নিয়তের ব্যাপারে অসংখ্য ফজিলত এসেছে। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা, হুজুর পুনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। তো আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই অনুষ্ঠানটি দেখব। যা আলোচনা হবে তার উপর ভরপুর আমল করব, চেষ্টাও করব ইনশাআল্লাহ আজাল। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা হুজুর পুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক আসুন আজকের অতিথির কাছে যাই, ওনার কাছ থেকে ওনার স্মৃতি সামিল করি। আজকে আমাদের সাথে আছেন আমাদের ইমরান মাদানী ভাই। হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
মাশাআল্লাহ। ইমরান ভাই, যাকে আপনারা প্রায় সময় মাদানী চ্যানেলে দেখতে পান, তো বেসিক্যালি বিভিন্ন নাতের প্রোগ্রামগুলোতে আমরা ওনাকে দেখতে পাই এবং বিভিন্ন অন্যান্য অনুষ্ঠানগুলোতে আমরা ওনাকে দেখতে পাই। তো আজকে ইনশাআল্লাহ আসসাবাজাল ওনার কিছু স্মৃতি আমরা সামিল করব। তো হুজুর, প্রথমে জানতে চাইব যে আপনি মাদানী মহলে, দাওয়াত ইসলামের মাদানী মহলে কত সালে এসেছিলেন?
এভাবে যদি যদি এভাবে বলতে যাই মাদানী মহলে, তো সেক্ষেত্রে দেখা যায় যে জামিয়াতুল মদিনায় আমি যখন এডমিশন নিলাম, ভর্তি হলাম, তখন থেকেই মাদানী মহলে পরিপূর্ণভাবে আসা।
আচ্ছা।
এর আগে যেহেতু তখন বয়সও কম ছিল, ছোট ছিলাম, এবং সাপ্তাহিক ইজতেমা হতো এবং বিভিন্ন দাওয়াত ইসলামের প্রোগ্রামগুলো হতো, আর সাধারণত দেখা যায় দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে যে প্রোগ্রামগুলো হয়, অনুষ্ঠানগুলো হয়, সেখানে নতুন কেউ আসলে সে লাস্ট কমিউনিটি করে খুব ভালো লেগেছে।
মাশাআল্লাহ।
তো আর ছোটোবেলা যেহেতু ছিলাম, তো এভাবে ইজতেমায় আসা যাওয়া হতো, পড়ালেখা পাশাপাশি করতাম, তো এভাবে আর কি।
সালটা মনে আছে?
সালটা হবে 2006-07।
৬ সাল থেকে প্রায় কমবেশ আপনার 15-16 বছর তো হয়ে গেছে।
হ্যাঁ, দাওয়াত ইসলামীকে তখন চিনি, জানি, চিনতে শুরু করেছি।
আচ্ছা,
এমন কিছু।
জামিয়াতুল মদিনা এডমিশন কখন হয়েছিল?
জামিয়াতুল মদিনা এডমিশন নিয়েছিলাম 2011-তে।
আচ্ছা, তো যখন 2005-06 দিকে আপনি মানে মাত্র চিনেন দাওয়াত ইসলামীকে, তো কার পারপাসে বা কোন মাধ্যমে এসেছিলেন, কিভাবে এসেছিলেন?
এটার প্রধান কারণ হচ্ছে আমার এক টিচার, আমার শ্রদ্ধেয় উস্তাদ সাহেব, যিনি আমাদের এলাকার মধ্যে থাকতেন। তো আমি যেখানে কোরআনুল কারিম পড়তে যেতাম, আমরা কায়দা বলি, কায়দা পারা পড়ার জন্য স্কুলের পাশাপাশি অনেকে পড়তে যেত, তো আমি যেখানে পড়তে যেতাম সেখানেই আমাদের একজন মুবাল্লিগে দাওয়াত ইসলামী ছিলেন, তো তার সাথে সেখানে পরিচয় ফার্স্ট হয়। তো উনি, আমরা তখন ছোট ছোট ছিলাম, আমাদেরকে ইজতেমার দাওয়াত দিতেন এবং বিভিন্ন নাতে রাসুল আমরা শুনতাম, গাইতেন। তো এভাবে আমরা আস্তে আস্তে দাওয়াত ইসলামীকে মহাব্বতকারী একজন টিচার পেলাম। তো তার মাধ্যমে আমি, তিনি যখন আরবি পড়াতেন তার কাছে আমরা আরবি পড়ার জন্য যেতাম, সেখানে কোরআনুল করিমও পড়েছি ওনার কাছে। তো এভাবে তিনি আমাদেরকে এই দাওয়াত ইসলামীর পরিবেশে প্রাথমিকভাবে যে আমরা এসেছি বা আমি দাওয়াত ইসলামীকে ফার্স্ট চিনেছি ওনার মাধ্যমে।
আচ্ছা,
ইস্তেমাতে আসার মাধ্যমে এবং মুবাল্লিগরা যে এলাকায় আসতেন, ওই মাদ্রাসায় আসতেন, এলাকার মসজিদে আসতেন, তো আমি যেহেতু এলাকার মসজিদে নামাজ তো পড়তেই হয়, এলাকার মসজিদে নামাজ পড়তাম, তো এভাবে মুবাল্লিগদের সাথে পরিচিত হতাম। এবং আমাদের সেখানে সাপ্তাহিক ইজতেমা যে হয় এবং তাবিজাত দেওয়া হতো, তো সেখানেও আমি যেতাম, অংশগ্রহণ করতাম আমার সেই টিচারের কারণে। অনেক সময় দেখা যায় যে হুজুর একটা নর্মাল বিষয়, হুজুর বলতে সবাই বুঝে সবাই এক, তো এভাবে দাওয়াত ইসলামী যে আলাদা কিছু, বা আলাদা কিছু বলতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে সুন্নতের একটি পরিপূর্ণ ধারাকে নিয়ে দাওয়াত ইসলামী চলছে, তার একটি প্রতিচ্ছবি বা তার একটি অনেক সুন্দর পরিবেশ দাওয়াত ইসলামী। আর যেটা এই হুজুরদের মাধ্যমে, তখন হুজুর হুজুর বলতাম, তো এই হুজুর হুজুরদের মাধ্যমে পেলাম, তো পেয়ে সাধারণত আকৃষ্ট হতাম। এভাবে বারোই রবিউল আউয়ালে যখন জুলুস হতো, তো জুলুসের মধ্যে যখন দেখতাম সবাই ইমামা শরীফ পরে আছে, খুব সুন্দর সাদা লিবাস, মাথায় সবুজ পাগড়ি, তো এটা দেখে মানে এক ধরনের আকর্ষণ
জি
তাদের প্রতি বেড়ে যেত। এভাবেই আস্তে আস্তে করে তাদের কাছে।
প্রথম ইজতিমা কোথায় গিয়েছিলেন মনে আছে আপনার? প্রথম ইজতিমা, সাপ্তাহিক ইজতিমা।
প্রথম ইজতিমা বলতে আমাদের মাদারটেক যে এলাকা, সেখানে মসজিদে যে হতো, তো সেখানে আমার যাওয়া হয়নি, কিন্তু সেখানে হতো আমি দেখতাম, অংশগ্রহণ হয়নি। তো তখন একদম ফার্স্ট অবস্থা, তো আমার প্রথম অংশগ্রহণ করা হয় কমলাপুর রেলওয়ে জামে মসজিদে, আমাদের সাপ্তাহিক ইজতেমা হতো, তো সেখানে আমি ফার্স্ট অংশগ্রহণ করি। আর তখন আমি খুবই ছোট ছিলাম, অর্থাৎ ওই 2006-07 হবে।
আচ্ছা, তো যখন প্রথম ইজতেমাতে আপনি গিয়েছেন, কোন জিনিসটা আপনাকে বেশি ভালো লাগিয়েছে, যেটার কারণে আপনি হয়তো বা এরপরে কন্টিনিউ করেছেন ইজতেমায় আসা? এটা লাগে না যে আমি যখন একটা নতুন পরিবেশে যাই, কিছু না কিছু আমার ভালো লাগে যেটা দেখে আমি ওইখানে মানে যাওয়ার জন্য শুধু মনটা ছুটে বেড়াই যে কখন এই দিনটা আসবে, কখন সাপ্তাহিক ইজতিমার দিন আসবে, আমরা ওখানে যাব। তো কোন জিনিসটা আপনাকে সবচেয়ে ভালো লাগিয়েছিল?
আসলে আমার ক্ষেত্রে এমন হয়েছে, প্রায় সব কিছুই ভালো লেগেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আমি যখন প্রথমে নাথ শরীফ শুনলাম, নাথ শরীফ শুনলাম এবং খুব সুন্দরভাবে পড়লো, এবং আর দাওয়াত ইসলামীর মধ্যে নাথ শরীফ পড়ার একটা ভঙ্গিমাই আলাদা, যেটা আমি পূর্বে কোথাও দেখিনি। আর পরবর্তীতে যখন বয়ান শুনলাম, আমি আরও বেশি অ্যাট্রাকশন মানে বেড়ে গেল তাদের প্রতি, এবং দোয়াতে অংশগ্রহণের পর যেনই আমার মন মানসিকতা একটু চেঞ্জ হয়ে গেল হঠাৎ।
আচ্ছা,
এভাবে আমার নাতে রাসুল এবং বয়ান, দোয়া, এই তিনটি বিষয় আমাকে খুবই মানে প্রভাবিত করেছিল। অর্থাৎ টোটাল বিষয়টা, ইজতেমার যে সিস্টেমটা দেখলাম, শুরুতে কোরআনুল করিমের তিলাওয়াত, আবার সেখানে ফজিলত। আচ্ছা আচ্ছা, শুরুতে যে আমি যখন কোরআনুল করিম তিলাওয়াত তো শুনি অনেক জায়গায়, কিন্তু সেখানে আরও বেশি মুগ্ধ হলাম যে সুরায় মুলকের তিলাওয়াত।
আচ্ছা,
আর এই সুরায় মুলকের তিলাওয়াত করলে কি সওয়াব, কি নেকি, এবং এটার বিশেষ যে ফজিলতটা, এটা পূর্বে আমি কোথাও শুনিনি এর আগে।
আচ্ছা, এরপর থেকে তো ইজতেমায় সব প্রায় সময় আসা হতো?
হ্যাঁ, এরপর থেকে ইজতেমায় প্রায় সময় আসার চেষ্টা করেছি এবং এসেছি।
তো আমরা একটা জানি যে আমাদের সিস্টেম হচ্ছে যে দাওয়াত ইসলামীতে যখন কোনো একটা ইসলামী ভাই, নতুন ইসলামী ভাই আসেন ইজতেমায়, ঘন ঘন আসে, তো জিম্মাদাররা তাকে টার্গেট করে। কীভাবে টার্গেট করে? যাতে তাকে নেকির কাজে ব্যস্ত রাখা যায় বা তাকে এর মধ্যে সম্পৃক্ত রাখা যায়, বা কোনো একটা জিম্মাদারি দিয়ে হোক বা তাকে টাচের মধ্যে রেখে হোক, তাকে দাওয়াত ইসলামের সঙ্গে রাখার চেষ্টা করে যাতে সে গুনাহ থেকে বাঁচে। তো নিশ্চয়ই আপনি কারো না কারো চোখের মধ্যে পড়েছিলেন, তো আপনাকেও হয়তো বা কোনো জিম্মাদারি দিয়ে হয়তো বা আপনাকে মানে এর সাথে সম্পৃক্ত রাখা হয়েছিল, হয়তো বা ওই বছর না হলেও হয়তো বছর খানিক পরে প্রথম আপনাকে কি জিম্মাদারি দেওয়া হয়েছিল আপনার মনে আছে?
প্রথম বলতে তখন যেহেতু ছোট ছিলাম আর দাওয়াত ইসলামীতে একটা বয়সের
ব্যাপার
থাকে, আর সে অনুযায়ী জিম্মাদাররা তাদের সাথে একটা মেলামেশা বা কথা বলার প্রতি বেশি লক্ষ্য রাখেন যে তার সাথে কথা বলার। ছোট বাচ্চারা তো তাদেরকে ভালোবাসা দিয়ে উপহার দিতে বিভিন্ন সময় আতর, বিভিন্ন রিসালা, এভাবে পাগড়ি শরীফও অনেক সময় আমি যে তোহফা পেয়েছিলাম, তো এভাবে আমাদেরকে বলতো যে আপনারাও আসবেন এবং আপনাদের এলাকায় যে আপনাদের মতো বাচ্চারা আছে তাদেরকেও ইজতেমায় নিয়ে আসবেন অংশগ্রহণের জন্য। তো এভাবে জিম্মাদারদের মাধ্যমে তখনকার যে নিগরানরা ছিলেন তারা উৎসাহিত করতেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে তখন মাদানী কাফেলা যখন হতো আসতো বিভিন্ন ইজতেমার দিন, বিভিন্ন তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে মাদানী কাফেলা সফর হয়ে আসতো, আর ইজতেমার দিন সাধারণত আমরা দেখতে পেতাম আর উৎসাহী ছিলাম তাদের সাথে কথা বলার। তো সেক্ষেত্রে আমাদেরও একটা ইচ্ছে জাগতো যে আমরাও মাদানী কাফেলা সফর করব, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে বলা হতো যে আপনারা এখন ছোট, মাদানী কাফেলায় সফর করতে পারবেন না। তবে আমাদেরকে এটার প্রতি আমাদেরকে প্রায় মানে প্রত্যেক সপ্তাহেই উৎসাহিত করা হতো যে আপনারা আসবেন এবং অপরকে নিয়ে আসবেন, আপনারা যখন বড় হবেন তখন আপনারাও মাদানী কাফেলায় সফর করতে।
মাশাআল্লাহ। তো যেহেতু ছোট ছিলেন নিশ্চয়ই একটা অবস্থায় গিয়ে আপনারা কখনো না কখনো মাদানী কাফেলাতে শরিক হয়েছিলেন, প্রথম কোথায় মাদানী কাফেলায় সফর হয়েছিল আপনার বা মনে আছে কি না যদি একটু শেয়ার করতেন?
জি, এটাও আলহামদুলিল্লাহ মনে আছে। আমার প্রথম মাদানী কাফেলা বয়স মোটামুটি হয়েছিল এবং কাছাকাছি ছিল মাদানী কাফেলায় যেতে, যে বয়সটা তখন প্রয়োজন হতো কাছাকাছি ছিলাম, তো নিতে চাচ্ছিলেন না। তো যেহেতু আমি খুব উৎসাহিত ছিলাম যে আমি অনেক দিন ধরে ইচ্ছে আমার এবং আমি বলে আসছি আমি মাদানী কাফেলায় সফর করব করব, তো এই সময়টা যখন চলে গেল এই মানে অনুমতি পাইনি বা আমাকে নেওয়া হয়নি মাদানী কাফেলায়, তো সেটা 2010-এর শেষের দিকে হবে বা 11-এর শুরুতে হবে।
আচ্ছা।
অর্থাৎ জামিয়ায় ভর্তি হওয়ার প্রায় 1-2 মাস আগে জামিয়াতুল মদিনায়। তো তখন আমার মাদানী কাফেলায় যাওয়ার সৌভাগ্য হয়। তো তখন আমার যেই উস্তাদ ছিলেন শ্রদ্ধেয় উস্তাদ সাহেব, ওনার সাথে আমি তখন আমাদের ফয়জানে মদিনা সায়দাবাদ জনপদ মোড়ে ইজতেমা শুরু হয়ে যায়। তখন টিনের মসজিদ নির্মাণাধীন ছিল, তো সেখানে ইজতেমায় অংশগ্রহণ করতাম এবং একদিন এলান হলো যে জামিয়াতুল মদিনা খুলছে। অলরেডি তখন আমি স্কুল বাদ দিয়ে দাওয়াত ইসলামের পরিবেশে আসার কারণে, একটা জেহেন পাওয়ার কারণে আমি তখন মাদ্রাসায় ভর্তি হওয়ার প্রতি খুবই ইচ্ছুক ছিলাম। তো তখন যেহেতু দাওয়াত ইসলামের মাদ্রাসা ছিল না তেমন, তো আমি সুন্নি আলিয়া মাদ্রাসায় ভর্তি হলাম, তো সেখানে অধ্যয়নরত ছিলাম। তো হঠাৎ জামিয়াতুল মদিনা খুলবে, তো তখন মাইন্ডে এটা আসলো যেহেতু
খুলবে,
হ্যাঁ
মুন্সীগঞ্জে,
হ্যাঁ মুন্সীগঞ্জ জামিয়াতুল মদিনা, তো অনেক দূরও,
এটাই মনে হয় বাংলাদেশের সবচেয়ে প্রথম জামিয়াতুল মদিনা ছিল।
হ্যাঁ, প্রথম বাংলাদেশের প্রথম জামিয়াতুল মদিনা হচ্ছে মুন্সীগঞ্জ জামিয়াতুল মদিনা। তো তখন আমার একটা মাইন্ড হলো আমি তো অলরেডি সুন্নি জামিয়াতুল একটা মাদ্রাসায় পড়ছি আছি, তো সেক্ষেত্রে এখানে পড়লে বা ওখানে পড়লে একই কথা, এরকম একটা ইয়ে থাকলো। কিন্তু দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে জামিয়াতুল মদিনাগুলো হবে বা হচ্ছে সেটার পরিবেশ তো ভিন্ন
ভিন্ন, হ্যাঁ
সেখানকার পড়া চলা ফেরা খাওয়া সব কিছুই দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশের একটা সিস্টেম অনুযায়ী, তো সেটাও মাথায় আসলো যে সেখানে তো একটু ভিন্ন পরিবেশ হবে আমার জন্য। তো কেমন জানি মনকে মন বলছিল যে হলেও হয় বা এ ধরনের একটা দ্বিধায় দ্বন্দ্বে ছিলাম। তো তখন আমাদের এক জিম্মাদার মুন্সীগঞ্জের জামিয়াতুল মদিনার এই আশেপাশেই থাকেন, তো তিনি উৎসাহিত করছিলেন, তো তখন একটু একটু উৎসাহিত হচ্ছিলাম। তো আমার যে টিচার ছিলেন তিনি চাইলেন যে না জামিয়াতুল মদিনা যদি সে ভর্তি হয় তাহলে তো ভালোই হয়।
যিনি প্রথমে আপনাকে কোশিশ করেছিলেন?
জি, যিনি আমাকে প্রথম বলেছিলেন, আমার উস্তাদ সাহেব তো মানে পরিবেশে নিয়ে আসছেন আমাকে বলছেন, একটা ধারাবাহিকতা ছিলই, কিন্তু আমি উৎসাহিত হয়েছি এটা প্রথম যে আমাদের মোহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দিদি যে আমাদের মাদানী চ্যানেলের একজন বিশেষ আকর্ষণ, তো তিনি এভাবে আমাকে ইশারা করে বললেন আপনিও জামিয়াতুল মুদরিয়ে ভর্তি হয়ে যান, তো অনেক উৎসাহিত করলেন আমাকে। তো তখন আমি একটু একটু তার প্রতি প্রভাবিত হলাম কথাবার্তায়, তো এভাবে আমাদের অন্যান্য জিম্মাদাররাও বললেন। তো তখন আমি দিনগুলো অতিবাহিত হয়ে চলে গেলাম, তো তখন আর এই বিষয় নিয়ে আর চিন্তা ভাবনা করিনি, বাসায় চলে গেছি, সেখানকার পরিবেশ এলাকায় আবার মাদ্রাসায় আসা যাওয়া করছি। তো হঠাৎ একদিন আমার ওস্তাদ সাহেব বললেন যে মাদানী কাফলায় সফর করবেন, আমি তো মাদানী কাফলায় সফর করতে চাই কিন্তু আমাকে তো কেউ নিচ্ছে না। তো তখন প্রথম মাদানী কাফলায় আমি সফর করার সৌভাগ্য অর্জন করলাম মুন্সিগঞ্জ।
আচ্ছা,
আর এটা হয়তো ওস্তাদ সাহেবের প্ল্যানিং ছিল যে মুন্সিগঞ্জ মাদানী কাফলায় সফর করলে হয়তো সে জামিয়াতুল মদিনায় ভর্তি হওয়ার প্রতি আরও উৎসাহিত হবে, আগ্রহ বেড়ে যাবে। তো সে মাদানী কাফলার আমিরে কাফলা ছিলেন আমাদের মোহাম্মদ রিয়াজ আত্তারি।
আচ্ছা,
তো ফার্স্ট রিয়াজ ভাইয়ের সাথে মাদানী কাফলায় সফর করি এবং সেখান থেকে আমি জামিয়াতুল মদিনায় ভর্তি হওয়ার প্রতি একদম দৃঢ় পরিকল্পনা, যাকে বলে অতি উৎসাহ আমার মধ্যে সৃষ্টি হলো সেই মাদানী কাফলা।
আচ্ছা, যখন আপনি দেখলেন, আপনি তো বলছেন যে আপনি আগে থেকে একটা দিনী পরিবেশের সাথে মোটামুটি এঙ্গেজ ছিলেন, মাদ্রাসা পড়ুয়া যেহেতু ছাত্র ছিলেন আপনি, আপনি দিনী বিষয়গুলো সম্পর্কে জানতেন, যখন দাওয়াত ইসলামী সম্পর্কে এত বছর আপনার একটা আইডিয়া, মাদানী কাফেলা যখন সফর করলেন, কি বিষয় আপনাকে সবচেয়ে বেশি মানে প্রভাবিত করলো যে এমন মহল বা এমন পরিবেশ তো আমি আগে কখনো দেখিনি, কোন জিনিসটা আপনাকে মানে খুব বেশি ভাবিয়েছে যে দাওয়াত ইসলামী কোন পর্যায়ের কাজ করছে? আচ্ছা, আমরা দেখেছি যে কিতাবের মধ্যে আমরা পড়েছি যে আম্বিয়া কিরামগণ, সাহাবাই কিরামগণ ওনারা দিনের জন্য কত কষ্ট করেছেন, মাদানী কাফেলা করে আপনি কি ফেস করেছেন যে আসলেই কি দিনের জন্য কুরবানি দেওয়া উচিত আমাদের?
আসলে মাদানী কাফেলা সফর করার আগে ইজতেমা আসা হতো আর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং জিম্মাদারদের মাদানী ফুলে অনেক সময় বসে যেতাম, এতটুক পর্যন্তই ছিল মাদানী কাফেলার আগে। মাদানী কাফেলার পর যেন আমার মন মানসিকতা আরও এটা ই হলো, কী বলবো, যে আমার যতটুক মনে পড়ছে মাদানী কাফেলায় যখন আমি সফর করলাম এবং লাস্ট দিনে সেই বিষয়গুলো আমার এখনও ভাসে, যে আমরা মাদানী কাফেলায় যারা ছিলাম আমরা সবাই কান্না করছিলাম। মাদানী কাফেলার মধ্যে গিয়ে দাওয়াত ইসলামের প্রতি একটা ভালোবাসা বা দাওয়াত ইসলামীকে নিজের বাস সারা জীবনের জন্য নিজের করে নিতে হবে, এই মন মানসিকতা আমি মাদানী কাফেলায় গিয়ে পেয়েছি।
মাশাআল্লাহ,
এর পূর্বে এই পরিপূর্ণতা আমার মধ্যে আসেনি, ছিল না আর কি, কিন্তু মাদানী কাফেলায় সফর করার পর এই পরিপূর্ণতা যেন আমি অর্জন করলাম। মাদানী কাফেলায় সফর করা অবস্থায় যখন মাদানী কাফেলায় আমাদের যে বিষয়গুলো শেখানো হচ্ছিল দৈনন্দিন মানুষের জীবনে যা প্রয়োজনীয়, ওযু, গোসল, নামাজ এবং এগুলো আমি জানতাম, কিন্তু যেখানে প্র্যাকটিক্যালি দেখে এবং নামাজ হাদিসে কারিমার মধ্যে আল্লাহ রাসূল কি ইরশাদ করেছেন নামাজ সম্পর্কে, ওযুর ফজিলত, ওযু করা ইত্যাদি ইজতেমায় হালকা পাতলা শুনতাম, কিন্তু তার প্রতি বেশি মনোযোগ বা এত ফজিলত, ওযুকে এত ইম্পর্টেন্ট নিতে হবে, নামাজকে এত ইম্পর্টেন্টভাবে আমাদেরকে নিতে হবে এবং দিনে ইসলামকে আমাদেরকে এত ইম্পর্টেন্ট ভেবে দিনে ইসলামের হুকুম আহকামকে আমাদেরকে মেনে চলতে হবে এবং সুন্নতে রসুলের প্রতি নিজেদেরকে, নিজেদের জীবনকে সম্পূর্ণরূপে সুন্নত অনুযায়ী সাজিয়ে চলতে হবে, সেই মন মানসিকতা আমি মাদানী কাফেলার মধ্যেই পেয়েছি। তার পূর্বে এতটা ছিল না, তবে একটা ভালোবাসা দাওয়াত ইসলামের প্রতি সব কিছু ভালো লাগা এটা ছিল, কিন্তু মাদানী কাফেলায় সফর করার পর এই মন মানসিকতা আমি পেয়েছি। এবং যখন মাদানী কাফেলায় যে বয়ানগুলো হচ্ছিল প্রতিদিন আল্লাহু আকবার, এক একটা বয়ান যেন আমার জীবনের এক একটা দিককে পরিবর্তন করে দিচ্ছে।
মাশাআল্লাহ, তো দর্শক আপনারা শুনছেন যে আমাদের ইমরান হুসাইন মাদানী ভাই যে কীভাবে পরিবর্তন হয়েছেন বা দাওয়াত ইসলামের মহলে কীভাবে নিজেকে গুছিয়ে নিয়েছেন, দাওয়াত ইসলামের সাথে কীভাবে সম্পৃক্ত করেছেন। আসলে আমাদেরও উচিত যে দাওয়াত ইসলামীতে যদি আমরা আসি তাহলে বুঝবো আসলে দীন ইসলাম কত কষ্টের বিনিময়ে আমাদের কাছে এসেছে। আমরা তো এমনিতেই মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি বা ইজিলি ইসলামটাকে মনে করছি যে খুব ইজি আমার কাছে চলে এসেছে, নয় প্রিয় ইসলামী ভাই, আমরা খুবই কষ্টের বিনিময়ে এটা পেয়েছি। এবং এর জন্য কাজ করা, এর জন্য নিজের সময়কে কুরবানি দেয়া এবং দীন ইসলাম প্রচার প্রসারের জন্য, মুসলিম উম্মার সংশোধনের জন্য এই যে বিভিন্ন দীনি সফরে অংশগ্রহণ করা, এটা কিন্তু খুবই কষ্টের বিষয়। এবং আমাদের পূর্বের যে বুজুর্গরা ছিল এরা খুব কষ্ট করে আমাদের কাজ পর্যন্ত এই দীন ইসলামের প্রোগ্রামকে পৌঁছিয়ে দিয়েছে। তো দাওয়াত ইসলামী সেটা আমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে আরজ করব, যদি আপনারাও এই দীনি খিদমতে নিজেকে সম্পৃক্ত করতে চান তাহলে আসুন দাওয়াত ইসলামের মহলে। ইনশাআল্লাহ আজ্জাওয়াজেল সেই পূর্বের যে সালাফ আমাদের রয়েছে ইনাদের যে কষ্ট আমরা কিতাবের মধ্যে পড়তে পাই সেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাবো। আচ্ছা হুজুর, এরপর 2011 সালে আপনি বলছেন আপনার জার্নি শুরু হয়েছে দরায়ে হাদিসের জন্য। তো মাশাআল্লাহ আপনি এখন একজন মাদানী হয়েও বের হয়েছেন। আল্লাহ তালা আপনাকে ইস্তেকামত দান করুক, আপনার এই ইলমকে আরও বেশি বৃদ্ধি করে দিক। তো আমাদের পরিভাষায় জামিয়াতুল মদিনা থেকে যারা দরায়ে হাদিস কমপ্লিট করে তাদেরকে মাদানীও বলা হয়। তো আপনার প্রথম ব্যাচের দিকে মনে হয় না যারা মাদানী হয়ে বের হয়েছিল বাংলাদেশে?
সৌভাগ্যক্রমে জামিয়াতুল মদিনা 2011-তে স্টার্ট হয়েছে মুন্সিগঞ্জে, এবং আল্লাহ তাআলার অশেষ দয়ায় এবং মুবাল্লিগদের প্রচেষ্টায় মাদানী কাফেলার বরকতে আজ আমি মাদানী হয়ে আপনাদের মাঝে। আর এটা শুধুমাত্র আমি বলবো, সেদিন মাদানী কাফেলায় সফর করেছি এবং মাদানী কাফেলার সফরের বরকতে আলহামদুলিল্লাহ আমি জামিয়াতুল মদিনায় ভর্তি হওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলাম।
আল্লাহু আকবার। দাওয়াত ইসলামের খুসুসিয়াত যদি আমি আপনার থেকে জানতে চাই, যেহেতু আপনি অনেক বছর ধরে দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনার সাথে সম্পৃক্ত ছিলেন, এখনও আছেন আপনি, আমি যদি দর্শকদেরকে বলতে বলি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ইমরান হুসাইন মাদানী আমাদের ঢাকার ফয়জানে মদিনার মধ্যে যে জামিয়াতুল মদিনা আছে এটার নাজিম হিসেবে এখন উনি আছেন, অর্থাৎ এটার সম্পূর্ণ যে পরিচালনা করা এগুলো আমাদের ইমরান হুসাইন মাদানী ভাই দেখছেন। ঢাকা ফয়জানে মদিনায় যে জামিয়াতুল মদিনাটি আছে, তো উনি জামিয়াতুল মদিনায় ছিলেন এবং এখন বর্তমানে জামিয়াতুল মদিনার নিজামও দেখছেন। তো যাত্রা যে এতগুলো করেছেন 2011 সাল থেকে শুরু করে এই অবধি প্রায় 10 বছর কমবেশ আপনার সময়, আমি আপনাকে দেখেছি আপনি চট্টগ্রামেরও জামিয়াতুল মদিনায় উস্তাদ হিসেবে ছিলেন, মাদারবাড়ি জামিয়াতুল মদিনায়, এর আগে পরে কোথাও ছিলেন অন্য জামিয়াতে?
এর আগে পরে ফার্স্ট 2018-তে যখন দরাতুল হাদিস কমপ্লিট করে আমরা আসি, এরপরেই আমাকে জামিয়াতুল মদিনার খিদমতের জন্য অর্থাৎ শিক্ষকতা করার জন্য চট্টগ্রাম জামিয়াতুল মদিনার মাদারবাড়ি
যেটা
সেখানে আমাকে দেয়া হয়। তো যেহেতু আল্লাহ তাআলার অশেষ দয়ায় এই মনোনয়নটা ছিল, আর দাওয়াত ইসলামের সাথে এখন বাস নিজের শেষ পর্যন্ত, এবং যেন দাওয়াত ইসলামের মাদানী মহলে যেন শেষ নিঃশ্বাস নিতে পারি সেই মনোনয়নতা রেখে, এবং দিনের খিদমতের সুযোগ যেন পাই সেই মনোনয়নতা নিয়ে আলহামদুলিল্লাহ চট্টগ্রাম জামিয়াতুল মদিনায় আমি সফর করেছি এবং সেখানে প্রায় আড়াই বছর সেখানে আমি শিক্ষকতা করেছি।
আচ্ছা, এরপর এখানে চলে এসেছেন?
হ্যাঁ, এরপরে মার্কাজিভাবে যখন হুকুম করা হলো তখন
মাশাআল্লাহ। আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কী পরিবর্তন আপনি পেয়েছেন বা কী পরিবর্তন দেখেছেন যখন আপনি ছাত্র ছিলেন, তখন কী কী নিজের মধ্যে পরিবর্তন হতে দেখেছেন?
আসলে মাদানী মহল এমন একটা মহল আমি বলবো যেখানে অবস্থান করলে অন্য কোথাও হতে পারে, তবে তার মধ্য থেকে আমি বলবো যে দাওয়াত ইসলামের মাদানী মহল হচ্ছে অন্যতম,
মাশাআল্লাহ,
এবং এই মহলের মতো অন্য কোথাও আছে কিনা আমি জানি না। বা আমার যতটুকু বিভিন্ন জেলা বা বিভিন্ন সংগঠনে বা বিভিন্ন স্থানে যাওয়া হয়েছে, সেক্ষেত্রে আমি দেখলাম যে দাওয়াত ইসলামের বিপরীতে অন্য কোনো মহল আমি দেখছিলাম। এবং এই মহল একটা মানুষকে যেভাবে গুনাহ থেকে বাঁচিয়ে নেকির পথে পরিচালিত করছে,
জি,
ঠিক সেভাবে তার মাধ্যমে মুসলমানদের উপকারের অনেক বড় একটি মাধ্যম তৈরি হচ্ছে।
মাশাআল্লাহ।
অর্থাৎ দাওয়াত ইসলামিতে আমি যখন শুরুতে আসলাম, অনেক ধরনের সমস্যার সম্মুখীন, বা পূর্বে যে আমি যখন আলিয়াতে পড়ালেখা করতাম, তো জামিয়াতুল মদিনায় ভর্তি হওয়ার সাথে সাথেই যে আমাদের উস্তাদ এবং টিচাররা যারা ছিলেন, তাদের সুন্দর ব্যবহার, তাদের পড়ানোর ধরন, আমাদেরকে নিয়ে চিন্তাধারা এবং আমাদেরকে চিন্তাধারা দেয়া, এবং দিনে ইসলামকে আমাদেরকে কত ইম্পর্টেন্ট গুরুত্বভাবে নিতে হবে, আর দিনে ইসলামে আমরা ইলমে দিন অর্জন করে যেন নিজের পার্সোনাল জীবনের প্রতি ঝুঁকে না যাই, আমরা ইলমে দিন অর্জন করে যেন দিনে ইসলামের কাজে আমরা নিজের জীবনকে অতিবাহিত করি, এই মন মানসিকতা আমি অন্য কোথাও পূর্বে স্কুলে বলেন আলিয়াতে বলেন আমি পড়ালেখা করেছি সেখানে পাইনি, যেটা আমি শুধুমাত্র দাওয়াতে ইসলামের জামিয়াতুল মদিনায় পেয়েছি। এবং সেটাই নয়, বরং জামিয়াতুল মদিনায় পড়ালেখা করে নিজের জীবনকে কীভাবে অতিবাহিত করতে হবে, নিজের পরিবারকে কীভাবে ইসলামী জীবনধারায় চালাতে হবে, সেই সুন্দর পদ্ধতিগুলো, সেই সুন্দর বিষয়গুলো আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের জামিয়াতুল মদিনায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর প্রত্যেকটা দৈনন্দিন জীবনের প্রত্যেকটা দিক, এরপরে নিজের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এবং প্রত্যেকটা পদক্ষেপে আমরা নিজেকে কীভাবে মানিয়ে চলব, যেন আমাদের প্রধান, আমাদের মন মানসিকতা যেন আমাদের আখিরাত থাকে দুনিয়ার পাশাপাশি, এই ধ্যান ধারণা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাঝেই আছে, এবং জামিয়াতুল মদিনায় শিক্ষারত শিক্ষার্থীরাও আলহামদুলিল্লাহ পাচ্ছে, এবং সেটা নিয়ে আলহামদুলিল্লাহ আজ এই অবস্থা।
আচ্ছা হুজুর, আমাদের জামিয়াতুল মদিনার সেট আপ সম্পর্কে আপনি কী বলবেন? সেট আপ কেমন, যে একটা ছেলে যদি আসলেই আলিমে দিন হতে চায়, তার জন্য জামিয়াতুল মদিনা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আচ্ছা, আপনি আলিম হতে চেয়েছেন কেন?
আলিম হওয়াটা যদি আমি মনে করি, তাহলে
ফ্যামিলি থেকে কি সাপোর্ট ছিল, বা ফ্যামিলি থেকে কি কারো ইচ্ছা ছিল যে আপনি আলিম হন?
ফ্যামিলি থেকে ইচ্ছে ছিল, অর্থাৎ আমি শুরুতে যেহেতু স্কুলে পড়েছি,
জি,
তো সেক্ষেত্রে তেমন
ছিল না,
ছিল না একটা ছোটবেলা থেকে স্কুলে পড়াশোনা। তো তবে আমার মায়ের একটা ইচ্ছে ছিলেন, তো আল্লাহ তাআলা সে মায়ের দোয়াতে আলহামদুলিল্লাহ আর সেটা সম্ভব হয়েছে এই দাওয়াত ইসলামের মাধ্যমে।
মাশাআল্লাহ।
আর যেটা ছিল যে আলিম হওয়ার যে মুখ্য উদ্দেশ্য, এটা তৈরি হয়েছে দাওয়াত ইসলামের মর্ক।
মাশাআল্লাহ।
না হলে সাধারণত বাইরে দেখা যায়, যেমন আলিয়াতে যখন পড়ছিলাম, আলিয়াতে আমি ভর্তি হলাম কেন, সেই মন মানসিকতাও দাওয়াত ইসলামের কাছে।
আচ্ছা, মাশাআল্লাহ। কিন্তু তখন আচ্ছা জামিয়াতুল মদিনা ছিল না?
ছিল না,
এজন্য আপনি,
এজন্য অর্থাৎ আলিমের ফজিলত এটা ইজতেমায় শুনতাম, মুবাল্লিগদের কাছে শুনতাম যে জামিয়াতুল মাদ্রাসায় পড়ে আলিম হয়ে দিনের খিদমত করার একটা অনেক বড় সুযোগ পাওয়া যাবে। এবং আরেকটা বিষয় শুনতাম যে আজকে বাইরে যদি দেখা যায় জেনারেল এডুকেশন এর মধ্যে থেকে সামাজিক জীবনে বা পারিবারিক জীবনে এত তাদের একটা মাইন্ড থাকে না, নিজের পরিবারের প্রতি খেয়াল থাকে না, মা বাবার প্রতি খেয়াল থাকে না, তারা বৃদ্ধাশ্রমে চলে যায়। তো এই মনুষ্যতা দেখা যায় যে আলিম সমাজের মাঝে কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা ফুটে ওঠে, তাদের মাঝে থাকে। আর এই মনুষ্যতা দাওয়াত ইসলামের মাধ্যমে পেয়েছি, মুবাল্লিগদের মাধ্যমে পেয়েছি, এই কারণে আমি যখন যেহেতু জামিয়াতুল মদিনা ছিল না, তাই আলিয়া মাদ্রাসায় আমি ভর্তি হলাম নিজেকে আলিম বানানোর জন্য।
আলিম হয়ে যখন এলাকায় গিয়েছেন, তখন কি পার্থক্য দেখেছেন আপনি?
আসলে আল্লাহ তাআলা আপনি যা বলছেন কবুল করুক, যেন সঠিকভাবে ইলমে দিন অর্জন করে আলিম সবারই একটা ইচ্ছে থাকে ইলম অর্জন করার জন্য, আমিও সেই ইলম অর্জন করতে পারি। তো বিষয় হচ্ছে যে যেটা আপনি বলছিলেন,
বংশের মধ্যে কি প্রভাব পড়েছে আপনাকে নিয়ে?
বংশের মধ্যে আসলে আমার বংশের মধ্যে আলিম বলতে তেমন কেউ নেই।
আপনি?
আমি ফার্স্ট
দরায়ে হাদিস
কমপ্লিট করেছি, ইলমে দিন অর্জন করেছি। এবং যেটা আমার দাদার দিক থেকে যদি দেখি, আমার দাদার বংশীয়ভাবে আমি আমার বংশীয়ভাবে কোনো আলিম কেউ নেই,
ছিলেন না
আর এখনও মানে আমি।
আচ্ছা,
তো সেক্ষেত্রে তারা মানে যখন জানতে পারলেন আমি দরাতুল হাদিস কমপ্লিট হয়েছি এবং জামিয়াতুল মদিনায় শিক্ষকতা করছি, তো এই জিনিসটা তারা খুব বেশি মুগ্ধ হয়েছেন। তো যোগাযোগ যেন আরও বেড়ে গেল, আমাদের সাথে কথাবার্তা আসা জিনিসটা যেন আরও একটু কাছাকাছি দূরত্বটাকে কমিয়ে দিল। এবং পুরা বংশের মাঝে আমি আলিম হয়েছি এটার মধ্যে তারা একটা গর্ববোধ শুরু করলো। আমি যখন ছোট ছিলাম, অর্থাৎ এই দাওয়াত ইসলামী পরিবেশে আসার পূর্বে আমার বাবা ইন্তেকাল করেছেন ছোটবেলায়। আমার
আল্লাহ,
তো আমার দাদার ইন্তেকাল হয়েছেন এই তো প্রায় এক বছর হবে,
কিন্তু আপনার আব্বা আরো আগে
অনেক আগে ইন্তেকাল করেছেন,
আল্লাহ তাআলা বেহিসাব মাগফিরাত
করুন। আমিন। তো দাদা ইন্তেকাল করার পূর্বে
আল্লাহ
শেষ দেখা যে দেখতে চেয়েছিলেন, যেহেতু উনি অন্য জায়গায় থাকতেন,
জি,
তো সেক্ষেত্রে সৌভাগ্য হয়েছে যে আমার যে বংশীয় আমার যে চাচারা ছিলেন, আমার দাদি এবং অন্যান্য যারা ফুপিরা, তারা খুবই এক ধরনের তৃপ্তি পেয়েছেন যে আমার বংশীয় আমার একজন সন্তানের মাধ্যমে, যে আমার দাদার আমি, অর্থাৎ আমি যাওয়ার পরে দাদার গোসল আমি করিয়েছি
মাশাআল্লাহ,
আমার চাচাতো ভাইদেরকে নিয়ে, এবং জানাজার নামাজ আমি নিজেই আদায় করেছি, এবং এটা দ্বারা আমার বংশের মধ্যে অন্য ধরনের একটা প্রভাব ফেলেছে। এবং
মাশাআল্লাহ
খুবই একটা পরিবেশে এভাবে যখন এই জিনিসটা দেখলেন, তো আমার চাচাতো ভাইরা মাদানী কাফলায় সফর করলো, কাউকে কোর্সে আমি পাঠিয়েছি এবং জামিয়াতুল মদিনায় আলহামদুলিল্লাহ অনেকে ভর্তি হয়েছে
মাশাআল্লাহ। হুজুর, আমাদের এই প্রোগ্রামটা শুরু হওয়ার পর অনেকেই রিকোয়েস্ট করেছে আপনাকে আনার জন্য, তার অন্যতম কারণ হচ্ছে অনেকে আপনার নাতকে পছন্দ করে মাশাআল্লাহ, খুব সুন্দর আল্লাহ তাআলা আপনাকে কণ্ঠ দিয়েছে, সুর দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে এর মধ্যে আরও বরকত দান করুক এবং এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কবুলও হয়ে যাক, এই দোয়া করি আমরা। এই নাত পড়ার ইচ্ছে কোত্থেকে জাগলো আপনার, নাকি ছোট থেকেই আপনি মানে নাত পড়া বা এদিকে এই লাইনগুলোতে ছিলেন?
এরকম একটা বললে ছোটবেলায় একটু গজল এটা একটু পছন্দ করতাম, তবে এত মানে সুন্দর করে পড়াটা এটা যেন আমি জানতাম যে আমি পারি না।
আজকে আমরা দেখি কিন্তু অনেকেই ইমরান হুসাইন মাদানিকে ফলো করে, মানে আপনার মতোই মানে নাত পড়তে চায় অনেকে, বা অনেক জায়গায় কিন্তু আপনার নাতগুলো শোনা হয়। তো সবাইকে টিপসও দিয়ে দিলেন আজকে যে কিভাবে আপনি, কি রহস্য আপনার এত সুন্দর করে নাত পড়ার? প্রথমত তো কোত্থেকে অভ্যাস বা কোত্থেকে ইচ্ছে হলো?
শুরুতে এমনি একটা টুকটাক পড়ার একটা যেটা ই ছিল, তবে ফার্স্ট এটা শুরু হয়েছে যখন আমি ইজতেমায় অ্যাটেন্ড করা শুরু করেছি
প্রথম
ইসলামের, তো তখন নাচ শরীফ শুনে আমি ভাবতাম আমিও যদি এরকম করতে পারতাম, কিন্তু পারতাম না।
জি,
তারা কত সুন্দর করে সুর দিয়ে এভাবে কত সুন্দর কালাম পড়ছে, আর কালামের কথাগুলো কত মাধুর্যপূর্ণ এবং মন কাড়া।
জি,
তো আমিও চেষ্টা করতাম পড়ার জন্য, পেরে উঠতাম না। তো যখন যখন তারা নাত পড়তেন তো তাদের কাছে যেতাম, ইজতেমা শেষ হওয়ার সাথে সাথেই তাদের কাছে চলে যেতাম, বসতাম যে হুজুর আপনি এত সুন্দর করে নাত পড়ছেন আমি কীভাবে পারবো, কয় তুমি নাচ শরীফ পড়তে থাকো, গুনগুন করতে থাকো, আপনিও একদিন নাচ শরীফ পড়তে পারবেন, আপনিও একদিন নাচ শরীফ পড়তে পারবেন। তো আমি তখন থেকে একটু একটু তাদের মতো চেষ্টা করতাম, এভাবে পড়তে 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 একসময় এটা তেমন একটা আর মাথায় নিইনি, পড়ালেখা ইনানি ইত্যাদি অন্য কিছু নিয়ে। তো যখন জামিয়াতুল মদিনায় যখন আবার ভর্তি হলাম, তো জামিয়াতুল মদিনায় আমাদের কয়েকজন ইসলাম ভাই ছিলেন, তারা এমন সুন্দরভাবে নাচ শরীফ পড়তেন, যার মধ্যে আমি একজনের নাম উল্লেখ করব আজ, যে আমাদের রাশিদ মাদানী
মাশাআল্লাহ
নাতখা। তো রাশিদ ভাইকে দেখে আমার উৎসাহ আরও বেড়ে গেল। উনিও জামিয়াতুল মদিনায় ছিলেন, আমিও জামিয়াতুল মদিনায় ভর্তি হয়েছি। তো রাশিদ ভাইকে দেখলাম এত সুন্দর নাচ পড়ে, আমিও যেন পড়তে পারি, তো আমিও পড়া শুরু করলাম। তো এভাবে পড়তে পড়তে একটা অগ্রসর হওয়া।
মাশাআল্লাহ, আপনার সুন্দর নাচ পড়ার রহস্য কি? অনেকে জানতে চায় বা অনেকে পড়তেও চায়, নাচ খা হতে চায়, তো এই জন্য আপনি সবাইকে কী টিপস দিবেন?
এজন্য বলতে যদি খাওয়ার কোনো দিকগুলো বলি, যেমন যেমন আমরা নাচ খা যারা ছিলেন পূর্বে তাদের কাছ থেকে পেয়েছি, অতিরিক্ত ঠান্ডা ইত্যাদি, যেমন আমার তো এমনি ঠান্ডার প্রবলেম আছে, লেগে থাকে অনেক সময়, প্রায় সময়। তো বেশি ঠান্ডা বস্তু না খাওয়া, তারপর জ্যৈষ্ঠ মধু অনেকে একটা মশহুর প্রসিদ্ধ একটি খাবারের একটাই, যেটা দ্বারা কণ্ঠের অনেকটা পরিবর্তন আসে। তো এগুলো তো একটা হচ্ছে ঠান্ডা, অতিরিক্ত ঝাল, যেটা ঝাঁজ ওঠে গলায়, অনেক সময় ঝাঁজ ওঠে, তো অতিরিক্ত ঝাল ঠান্ডা এ ধরনের জিনিসগুলো থেকে বাঁচতে হবে। এবং একটু গরম খাবার বা চা ইত্যাদি, আদা ব্যবহার করা, এভাবে লং এলাচি সুগন্ধি বিভিন্ন ইত্যাদি ব্যবহার করলে, এরপরে মিষ্টি ব্যবহার করা প্রয়োজন অনুসারে, মিষ্টি দ্রব্য অর্থাৎ মিষ্টি খেলেও কণ্ঠ সুন্দর হওয়ার, আমি যেগুলো পেয়েছি এমনি আর কি
মাশাআল্লাহ
বড়দের থেকে। তো তবে তার মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা আমি পেয়েছি, গলাকে প্রেশার না দেয়া। আমরা অনেক সময় উচ্চ স্বরে চিৎকার করি, আওয়াজ করি, কথা বলি, তো এই কথাগুলো বলা যাবে না, গলার উপরে কোনো ধরনের প্রেশার পড়তে হবে না, নর্মালি কথা বলতে হবে। আর এমনি তো নিচু স্বরে, নিম্ন স্বরে কথা বলা, এটা তো এমনি উচিত আমাদের জন্য। তো এই জিনিসটাকে ফলো করা আর পাশাপাশি প্র্যাকটিস, এটা করার মাধ্যমেই আর কি সম্ভব।
মাশাআল্লাহ, সোশ্যাল মিডিয়াতে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। নয়ান আতারি ভাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ তেরে চাহানে ওয়ালো কি খের, এটা উনি শুনতে চাচ্ছেন। আসলে আজকে যেহেতু আপনাকে নিয়ে বসেছি, অনেকেই নাচ শুনতে চাইবেন, কিন্তু আজকে আমি নাচ আপনার থেকে অন্যটা শুনবো। জাহিদ ভাই আছেন, বলছেন মাশাআল্লাহ মদিনা মদিনা খুব সুন্দর অনুষ্ঠান। শাহ আলম ভাই ওমান থেকে দেখছেন, উনি মোবারকবাদ জানিয়েছেন। এরপর আরেক দর্শক বলছেন, মাশাআল্লাহ আপনাদের স্মৃতির পাতাগুলো কতই সৌভাগ্যবান, আপনাদের জীবনগুলো, হে আল্লাহ আমাদের সকল উম্মতে মুহাম্মদীকে এই মাদানী মহলের পরিবেশে ইস্তেকামত নসিব করে, এরকম টাইপের উনি দোয়া করেছেন। আল্লাহ তাআলা আপনাকেও ইস্তেকামত দান করুক, আমাদেরকেও ইস্তেকামত দান করুক। জাহিদ ভাই আছেন, লিখেছেন, মাশাআল্লাহ প্রিয় নাথ খা ইমরান ভাই। রাশেদুল ইসলাম মাশাআল্লাহ লিখেছেন। নূর হুসাইন মিন্টু ভাই বলছেন, আসসালামু আলাইকুম, চট্টগ্রাম থেকে বলছি, ইমরান আত্তারি হুজুরের বাড়ি কোথায়?
আমার গ্রামের বাড়ি হচ্ছে পিরোজপুর জেলায়, বরিশাল বিভাগে পড়ে, পিরোজপুর জেলায়, আর জিয়ানগর থানা, সেটা পরে আবার বাগেরহাটের, মানে পিরোজপুর জেলা নদী পার হয়ে বাগেরহাট যে জেলা আছে ওই জেলার সাথেই পড়ে। তো সেখানে আমার গ্রামের বাড়ি, কিন্তু আমার যখন ছোট, যেহেতু আমার আব্বু বদলি হতেন চাকরি জীবনে, তো খুলনার পর থেকে ঢাকায় বদলি হওয়ার পর থেকেই ছোটবেলা থেকে ঢাকাতে বেড়ে ওঠা এবং এখন পর্যন্ত ঢাকায়।
মাশাআল্লাহ। আরেকজন বলছেন, লিয়াকত হুজুর কত সালে দাওয়াত ইসলামীতে এসেছেন, এটা যদি কেউ আমাকে নিয়ে বসে এরপর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব। জয়নাল আবেদিন ভাই লিখেছেন মাশাআল্লাহ। এরপর রায়হান ভাই লিখেছেন, ইমরান হুজুরকে আনার জন্য ধন্যবাদ। আচ্ছা, এই দর্শকই অনেক চেয়েছিলেন যে আপনাকে আনার জন্য, অসংখ্য ধন্যবাদ। এবার লিয়াকত ভাইয়ের কাছ থেকে মাদানী মহলে আসার ঘটনা শুনতে চাই, এটাও আমাকে নিয়ে কেউ বসলে ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করা হবে। হারুন ভাই লিখেছেন, মোবারকবাদ, আপনাকে মোবারকবাদ জানিয়েছেন চট্টগ্রাম থেকে উনি। এরপর মোশাররফ আত্তারি হবিগঞ্জ থেকে এসেছেন, জহিরুল ইসলাম হবিগঞ্জ থেকে উনি, উনি লিখেছেন, আপনাকে দেখে উনি অনুপ্রেরণা পাই, আল্লাহ তাআলা ওনাকে ইস্তেকামত দান করুক। জয়নাল আবেদিন ভাইও আছেন, জিহাদ ভাই আছেন। আচ্ছা, যেহেতু আপনি নাত অনেক বেশি পড়েন, আপনার সবচেয়ে বেশি পছন্দের যেটা নাত সেটা আজকে আমরা শুনতে চাইব, যেটা আপনি বেশি পছন্দ করেন, আমাদেরকে যদি শুনিয়ে দিতেন।
প্রায় সবগুলোই পছন্দের, তার মধ্যে অনেকগুলো পছন্দের আছে।
আচ্ছা, যেটা
নির্দিষ্ট করতে পারছি,
যেটা আপনি মানে ধরেন একা থাকলে বা কখনো কোথাও থাকলে আপনি পড়তে ইচ্ছে করে, যেটা ভালো লাগে পড়তে, যে কোনো একটা আপনার পছন্দের, অনেকগুলো পছন্দের মধ্যে যে যে কোনো একটা আমাদেরকে শুনিয়ে দেন।
সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবুল্লাহ। জীবনে হবে কি দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যে দিকে তাকায় দরদি আর তো কে জগতে তুমি দরদি দে সরদারিয়া রাসূলুল্লাহ, জগতে তুমি দরদি দে জগতে তুমি দরদি দে সরদারিয়া রাসূলুল্লাহ। তব রোজার জিয়ারত কত হাজি মদিনায় যায়, তব রোজার জিয়ারত কত হাজি মদিনায় যায়, কেউ তোমার দরবারিয়া রাসূলুল্লাহ, দেখো না আমাকে তোমার দরবারিয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। পেছে তোমাকে সে পেছে খোদা পেছে তোমাকে যে জন পেছে খোদাকে সে তুমি তো খোদাকে পাবার একক দারিয়া রাসূলুল্লাহ, তুমি তো খোদাকে লাগে পাবার একক দারিয়া রসুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রসুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রসুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রসুল ইয়া রসুল্লাহ।
দর্শক, যারা দাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে থাকেন তারা বড়ই সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান? যারা আল্লাহ তাআলার দয়ায় ভালো সুর পেয়েছে, ভালো নাত পড়তে পারে, তারা পৌঁছতে না পারলেও তাদের নাতগুলো মদিনা শরীফে পৌঁছে যায়। কেননা অনেক দিওয়ানারা আছে যারা ভালো ভালো নাত খা, এদের নাত মদিনা শরীফে গিয়ে সেখানে মোবাইলের মাধ্যমে শুনে, যাতে তাদের ইশক আরও বেড়ে যায়, মদিনার প্রেম তাদের অন্তরে আরও জাগ্রত হয়ে যায়। রজে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে তারা সেই নাত খাদের, যে নাত খাদের নাত তারা বেশি শুনে থাকে, সেই নাতগুলো তারা মদিনা শরীফের সামনে গিয়ে শুনে থাকে। আসলেই নাত খারা বড়ই সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আমার ইমরান ভাই সহ যারা যারা মাদানী চ্যানেলের নাত খা আছেন ইনাদেরকে কবুল করুক এবং
আমিন
প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া দ্বারা ধন্য করুক। অনুষ্ঠানের সময়ও প্রায় শেষ, তো হুজুর আমি আরও কিছু বিষয় আপনার থেকে জানতে চাইব। সেটা হচ্ছে আপনি মাশাআল্লাহ কিছু আরাকিনের সুরাদের সংস্পর্শ পেয়েছিলেন, শাহজাদা হুজুরের হয়তো পেয়েছিলেন, নেপালেও সফর হয়েছিল, তো এই নিয়ে আমাদেরকে যদি কিছু স্মৃতি আপনি বলতেন।
পড়ালেখা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বদৌলতে আমির আহলে সুন্নতের নেক নজরে আলহামদুলিল্লাহ নেপালে গিয়ে কমপ্লিট হয়। তো সেখানে কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমাদেরকে, যেহেতু আমাদের প্রত্যেকেরই, আমাদের ব্যাচের প্রত্যেকেরই ইচ্ছে ছিল মুর্শিদের শহরে গিয়ে মুর্শিদের জিয়ারত লাভ এবং মাদানী ফুল নিয়ে যেন বাংলাদেশে ফিরে আমরা দিনের কাজকে, দাওয়াত ইসলামের এই পায়গ্রামকে আরও সুন্দরভাবে পুরো দেশে ছড়িয়ে দিতে পারি। তো আলহামদুলিল্লাহ সেই সৌভাগ্য না হলেও আলহামদুলিল্লাহ আরাকিনের সুরা এবং শাহজাদা হুজুরের স্বয়ং নেপালে তশরিফ নিয়ে এসেছেন এবং সৌভাগ্য আমরা অর্জন করেছি, তাদের মূল্যবান সময় আমরা পেয়েছি এবং প্রত্যেক আরাকিনের সুরার মাধ্যমে আমরা যাদের সাথে কথা বলেছি তাদের মাঝেই যেন আমিরুল সুন্নতের যে পয়গাম, অর্থাৎ এই দাওয়াতে ইসলামী, প্রত্যেকের মাঝে দিনের খিদমত, দাওয়াতে ইসলামী, আমিরুল সুন্নতের যে মিশন, যেই উদ্দেশ্য আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, সেই মাদানী ফুলই যেন বিভিন্ন মাদানী ফুলের মাধ্যমে আমাদেরকে পেশ করছিলেন।
মাশাআল্লাহ,
এভাবে শাহজাদা হুজুরের কাছে যখন আমরা গেলাম, মুসাফা করার সৌভাগ্য পেলাম, কাছে বসার সৌভাগ্য পেলাম, আল্লাহ আল্লাহ, এক রুহানি অনুভূতি যেন ফিল করছিলাম এবং শাহজাদা হুজুরের মাধ্যমে বিভিন্ন মাদানী ফুল এবং কিভাবে আমরা যেন দেশে ফিরে আমরা এই দিনে মতিনের মহান কাজকে আরও অগ্রসর করতে পারি, সেই মাদানী ফুল আমরা পেয়েছিলাম। এবং একটি মাদানী ফুল শাহজাদা হুজুর এবং নিগরানি সুরার মাধ্যমে আমরা যেটা পেয়েছিলাম, যে যা কিছু হয় যেন আমরা এই দাওয়াত ইসলামী ছেড়ে কোথাও না যাই এবং আমাদের আমাদের জীবনটাই যেন দাওয়াত ইসলামের জন্য হয় এবং আমরা আমাদের সম্পূর্ণ জীবন যেন দাওয়াতে ইসলামীকে দিয়ে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে এমনটাই হওয়া চাই যে দাওয়াত ইসলামী আমাকে নগণ্য থেকে অনন্য বানাচ্ছে, তো সেই দাওয়াত ইসলামীর জন্য নিজের জীবনের সময়টুকু যদি দিতে না পারি তাহলে এই জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। আসলে বলে না যে যে ব্যক্তি বান্দার শুকরিয়া আদায় করতে পারে না সে কখনো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। তো যে দাওয়াত ইসলামী আমাদেরকে এত কিছু দিচ্ছে, আমরা কেন দাওয়াত ইসলামের জন্য কিছু করতে পারবো না? আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারাই দাওয়াত ইসলামের মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন পেয়েছেন, নিজের জীবনকে পরিবর্তন করতে পেরেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো দাওয়াত ইসলামের জন্য কিছু করুন, দাওয়াত ইসলামের সঙ্গ লাভ করুন, দাওয়াত ইসলামীতে এসে দিনী কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করুন। ইনশাআল্লাহ আজ্জাবাজাল নিজের দুনিয়াতেও ফায়দা পাবেন এবং আখিরাতেও পাবেনই পাবেন। আল্লাহ তাআলা আমার ইমরান হুসাইন মাদানীকে এই মাদানী মহলে আজীবন ইস্তেকামত দান করুক, আমাদের সবাইকে ইস্তেকামত দান করুক। অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গেছে, আজকে এতটুকুই। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি, তাহলে আবারও অনুষ্ঠানে সামিল হওয়ার চেষ্টা করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারে মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।